চতুর্থ অধ্যায়।
আমার কথার অর্থ এই, বাবার সবকিছুর উপর ছেলের অধিকার থাকলেও যতদিন সে নাবালক থাকে ততদিন তার এবং দাসের মধ্যে কোন তফাত থাকে না। তার বাবা যে সময় ঠিক করে দেন সেই সময় পর্যন্ত তাকে এমন লোকদের অধীনে থাকতে হয় যারা তাকে দেখাশোনা ও পরিচালনা করবে। সেই একইভাবে আমরাও যখন ছোট ছিলাম তখন জগতের নানা রীতিনীতির দাস ছিলাম, কিন্তু সময় পূর্ণ হলে পর ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করলেন এবং আইন কানুনের অধীনে জীবন কাটালেন, যেন আইন কানুনের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করতে পারেন, আর যেন ঈশ্বরের পুত্রদের যে অধিকার আছে তা আমরা পাই। তোমরা পুত্র বলেই ঈশ্বর তার পুত্রের আত্মাকে তোমাদের অন্তরে থাকবার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই আত্মা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকেন, ফলে তোমরা আর দাস নও বরং পুত্র। যদি তোমরা পুত্রই হয়ে থাকো তবে ঈশ্বর যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন তোমরা তার অধিকারী।
গালাতীয়দের জন্য পৌলের চিন্তা। আগে যখন তোমরা ঈশ্বরকে চিনতে না তখন তোমরা যাদের সেবা করতে তারা আসলে কোনো দেবতাই নয়, কিন্তু এখন তোমরা ঈশ্বরকে চিনেছ তার চেয়ে বরং একথা বললে ঠিক হবে যে ঈশ্বরই তোমাদের চিনেছেন। তাহলে কেমন করে তোমরা আবার জগতের সেই নানা দুর্বল ও নিষ্ফল রীতিনীতির দিকে ফিরছ? তোমরা কি আবার সেই সবে দাস হতে চাইছ? তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছ। তোমাদের জন্য আমার এই ভয় হচ্ছে যে তোমাদের মধ্যে হয়তো আমি মিথ্যাই পরিশ্রম করেছি। ভাইয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি তোমরা আমার মতো হও, কারণ আমিও তোমাদের মতো হয়েছি। তোমরা আমার উপর কোনো অন্যায় করনি। তোমরা জানো যে আমার শরীর অসুস্থ ছিল বলে আমি প্রথমবার তোমাদের কাছে সুখবর প্রচার করবার সুযোগ পেয়েছিলাম। আমার অসুস্থতা যদিও তোমাদের কষ্ট দিয়েছিল তবুও তোমরা আমাকে তুচ্ছ বা ঘৃণা করনি, বরং ঈশ্বরের দূতকে কিংবা খ্রিস্ট যীশুকে যেভাবে গ্রহণ করতে সেইভাবেই তোমরা আমাকে গ্রহণ করেছিলে। কিন্তু এখন নিজেদের সেই ধন্য মনে করবার ভাব তোমাদের কোথায় গেল? আমি তোমাদের সম্বন্ধে এই সাক্ষ্য দিতে পারি যে সম্ভব হলে তখন তোমরা তোমাদের চোখ তুলে নিয়ে আমাকে দিতে। এখন সত্যি কথা বলবার জন্য কি আমি তোমাদের শত্রু হয়ে গেছি? সেই অন্য লোকেরা তোমাদের জন্য আগ্রহী হয়েছে, কিন্তু সেটা কোনো ভালো উদ্দেশ্যের জন্য নয়। তারা আমার দিক থেকে তোমাদের ফিরাতে চায় যেন তোমরা তাদের প্রতি আগ্রহী হও। অবশ্য সৎ উদ্দেশ্যের জন্য আগ্রহ থাকা ভালো। আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখন নয় কিন্তু সব সময়ই আগ্রহ থাকা ভালো। আমার ছেলেমেয়েরা, যতদিন না তোমরা খ্রিস্টের মতো হও ততদিন পর্যন্ত আমি আবার তোমাদের জন্য প্রসব বেদনার মতো কষ্ট ভোগ করছি। আমার এমন ইচ্ছা হচ্ছে যে এই চিঠি লেখার বদলে এখনই তোমাদের মধ্যে উপস্থিত হয়ে তোমাদের সঙ্গে কথা বলি, কারণ তোমাদের সম্বন্ধে আমি কি করব তা বুঝতে পারছি না।
হাগার ও সারা, তোমরা যারা আইন কানুনের অধীনে থাকতে চাইছ তোমরা আমাকে বলো দেখি, আইন কানুন যা বলে তা কি তোমরা শুনতে পাও না? শাস্ত্রে লেখা আছে, আব্রাহামের দুটি ছেলে ছিল, তাদের একজনের মা ছিল এক দাসী ও আরেকজনের মা ছিলেন আব্রাহামের আসল স্বাধীন স্ত্রী। স্বাভাবিকভাবেই সেই দাসীর সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু যিনি স্বাধীন ছিলেন তার সন্তানটি ঈশ্বরের প্রতিজ্ঞার ফলে জন্মগ্রহণ করেছিল। আমি উদাহরণ দেবার জন্য এসব বলছি। এই দুজন স্ত্রীলোক দুটি ব্যবস্থাকে বুঝায়। একটা ব্যবস্থা সিনয় পাহাড় থেকে এসেছে এবং তা তার অধীন মানুষকে দাস হবার পথে নিয়ে যাচ্ছে। এ হল সেই দাসী হাগার। হাগার আরব দেশের সিনয় পাহাড়কে বুঝায়। হাগার এখনকার জিরুসালেমের একটা ছবিও বটে, কারণ জিরুসালেম তার ছেলেমেয়েদের নিয়ে দাসী হয়েছে। কিন্তু যে জিরুসালেম স্বর্গের সে স্বাধীন, সেই আমাদের মা। পবিত্র শাস্ত্রে লেখা আছে, ওহে বন্ধা স্ত্রীলোক, যার সন্তান হয় না আনন্দ করো, তুমি যার প্রসব বেদনা নেই আনন্দে ফেটে পড়ো ও চিৎকার করো, কারণ যার স্বামী আছে তার চেয়ে স্বামী যাকে অবহেলা করেছিল তারই ছেলে মেয়ে হয়েছিল বেশি। ভাইয়েরা, তোমরা ইসহাকের মতোই ঈশ্বরের প্রতিজ্ঞার ফলে জন্মেছ, কিন্তু সেই সময় পবিত্র আত্মার শক্তিতে যার জন্ম হয়েছিল, তার উপর যার স্বাভাবিকভাবে জন্ম হয়েছিল সে অত্যাচার করত, আর এখনো তাই হচ্ছে। কিন্তু পবিত্র শাস্ত্র কি বলে? পবিত্র শাস্ত্র বলে, দাসী ও তার ছেলেকে বের করে দাও, কারণ দাসীর ছেলে কোনো মতেই স্বাধীন স্ত্রীর ছেলের সঙ্গে বাবার সম্পত্তির ভাগ পাবে না। ভাইয়েরা, তাহলে দেখা যাচ্ছে আমরা দাসীর সন্তান নই, বরং আমরা স্বাধীন স্ত্রীর সন্তান।